الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك أو كما قال عليه الصلاة والسلام محترم و مكرم بھائی و دوستو اللہ رب العزت بہت بڑو احسان و مہربانی اللہ پاک ہمارے سکل کے اللہ پاکر گھر مسجدر مدد اصلاحی کسی کتھا شنار جنو আসতে এবং বসতে তৌফিক দিয়েছেন, এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, যাদের ইসলাম হবে তারা জান্নাতে যাবে, আর যাদের ইসলাম হবে না তারা জান্নাতে যাবে না। আর জান্নাত হল শান্তির জায়গা, আর ওখানে যাইতে না পারলে যে জায়গায় যাবে ওটা হল অশান্তির জায়গা। একটা হল শান্তির জায়গা আর একটা হল আল্লাহ। ওই শান্তির জায়গার নাম হল জান্নাত, যেখানে অশান্তি বলতে কিছু নাই। আর অশান্তির জায়গার নাম হল জাহান্নাম, যেখানে শান্তি বলতে কোনো কিছু নাই। পুরোপুরি শান্তি, পুরোপুরি অশান্তি। দুনিয়াতে শান্তি অশান্তি মিলে, অতএব কোনো ব্যক্তি যদি চায় তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, ব্যবসা বাণিজ্যের বাহিরের রাষ্ট্রীয় জীবন, পুরো দেশে সব জায়গায় শান্তি পাক, তো শান্তির মূলনীতি হল সততা। আপনারা তো লেখেন ব্যবসার মূলনীতি সততা, শান্তির মূলনীতি কি? এটাকে আরবিতে বলা হয় সিদ্ধ। কি বলা হয়? সিদ্ধ মানে সত্য। এটা হল শান্তির মূলনীতি। অর্থাৎ কোন ব্যক্তি যদি সত্যিবাদী হয় তার ব্যক্তি জীবনে শান্তি হবে, ফ্যামিলির মধ্যে শান্তি থাকবে, বিজনেস কেন্দ্রে শান্তি থাকবে। অর্থাৎ দুনিয়ার যত ঘাঁটি আছে সব জায়গায় শান্তি পাবে। আর এই শান্তি তাকে শান্তির মার্কাজ জান্নাতে পৌঁছে দিবে। আর এর বিপরীত নাম হল, আমি বলছিলাম যে আমাদের লাইনে দুইটা জিনিস, একটা হল করণীয়, একটা হল বর্জনীয়। একটা হল অর্জনীয়, একটা হল বর্জনীয়। তো সততা অর্জন করতে হবে সিদ্ধ, আর যেটা বর্জন করতে হবে ওটার নাম হল আরবিতে বলা হয় কিজ। কিজ মানে মিথ্যা, কিজ মানে মিথ্যা, এটা বর্জন করতে হবে। কারণ এটার মধ্যে আল্লাহ পাক রাখছেন অশান্তি। অর্থাৎ মিথ্যাবাদী শান্তিতে নাই, আর সত্যবাদী কখনো অশান্তিতে থাকবে না। সত্য মানুষকে জান্নাতে নিয়ে যাবে, অসত্য মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আজ আমাদের সমাজ টুপি মাথায় দিল, বান্দার মেহরবানিতে দাড়ি রাখল, বোঝেন নাই। আর রাজনীতি করলে যদি কোনো ইসলাম শব্দ আসে এমন রাজনীতি করল,
আর যদি তসমি হাতে নেয় এটা তো বড় কথা। কোরআন কারিম একটু তিলাওয়াত করল, তো তাদের ধারণা যে আমি পাক্কা মুসলমান, এটা ভুল। পাক্কা মুসলমান হওয়ার জন্য মুসলমানের যে সমস্ত গুণগুলো আছে সবগুলো অর্জন করতে হবে, আর মুসলিমের বিপরীত নিফাক, কাফের, কুফর, এদের যে গুণাবলী আছে ওগুলোকে বর্জন করতে হবে। আমার মধ্যে গুণ হল মুনাফেকের, আর আমার ধারণা আমি পাক্কা মুসলিম, পাক্কা মুমিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াতুল মুনাফিকে সালাস, এ হুজুরদের দরকার, আমারও দরকার, আপনার দরকার, সবার দরকার, লক্ষ্য করে শুনবেন। আয়াতুল মুনাফিকে সালাস, রাসূল বলেন মুনাফিকের আলামত তিনটা, কয়টা? মুনাফিক আল্লাহর বন্ধু না শত্রু? তিনটা আলামত। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বলে মিথ্যা, সত্য বলেন না, কি বলে? তো বোঝা গেল মিথ্যা বলা মোমেনের কাজ না। মোমেন মিথ্যা বলতে পারে না, মোমেন কেন মিথ্যা বলবে? কারণ মিথ্যা বলা তো মুনাফেকের কাজ। অনেক মিথ্যা আমাদের সমাজে আছে, যেগুলো আমরা ভালো ভালো মানুষ অহরহ করে যাচ্ছি। আমি কিছু নমুনা আপনাদের সামনে বলব। অহরহ ভালো ভালো মানুষ করতেছি, আমরা ওলামায়ে কেরাম করতেছি, অথচ সেটা মিথ্যা। ডাক্তার সাহেব আম করতেছেন, মিথ্যা। আর আল্লাহ রাসূল বলেন ওয়াল কাযিবু ইউহলিক, মিথ্যায় মানুষকে ধ্বংস করে দেয়। তো যে জিনিস মানুষকে রাসূল বলেন ধ্বংস করে দেয়, এই ধ্বংসাত্মক জিনিস করে সে শান্তি পাবে? শান্তির স্বপ্ন কিভাবে দেখে? কারণ মিথ্যা তো রাসূল বলেন ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা মাফ করুক, বর্তমান বিশ্বের ভিতরে তো অনেক ধর্ম আছে, ধর্মাবলম্বী। এক সময় ছিল মুশরিকরাও মিথ্যা কথা বলত না, মিথ্যা ঘৃণিত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে। কিন্তু দুঃখজনক কথা হল বর্তমানে অনেক ধর্ম বিশ্বের ভিতরে হয়েছে, যারা বলে যে না, যে পরিস্থিতি পরিবেশ যা তাতে সব সত্য বললে কাজ হবে না, এজন্য কিন্তু দু একটা মিথ্যা বলতে হবে। এবং তারা মিথ্যাকে ধর্মীয় আকৃতি দিয়ে দিচ্ছে। যেমন আমি কয়েকদিন আগে আলোচনা করলাম শিয়া, তাদের ভিতরে তাকিয়া তাদের ধর্ম, তাদের ধর্মের ভিতরে একটা কাজ কি তাকিয়া, আরবিতে তাকিয়া শব্দের অর্থ হল যেখানে প্রয়োজন মিথ্যা বলে বেঁচে যাও, নিজেকে বাঁচাও, কি বলে? তো এই মিথ্যা কি না অন্যায় না, এটার নাম কি তাকিয়া। তাকিয়া সবের কাজ। আমাদের দেশেও বর্তমানে কিছু রাজনীতিবিদরা তৈরি হইতেছে মিথ্যা বলে রাজনীতি করেও ইসলামী রাজনীতি হয়, বলে মিথ্যা, নাম কি ইসলামী রাজনীতি। এখানে মিথ্যা না বললে তো উপায় নাই, অথচ রাসূল বলেন সত্য বললেই উপায়, মিথ্যা বললে উপায় নাই। তো আমারটা ঠিক না, রসুলেরটা ঠিক? আমি কেমন মনে যে রসুলের কথা বিশ্বাস করতে পারলাম না? আমি সত্য বলবো? আল্লাহ রসুল বলছেন তোমাকে নাজাত দিয়ে দিবে সত্য,
আর যদি মিথ্যা বলে বেরো ধ্বংস হয়ে যাবা, দুনিয়াতেও শান্তি নাই আখিরাতেও শান্তি নেই। তো শান্তির মূলনীতি কি? সত্য। কিসের মূলনীতি? তো দেহের ভিতর প্রথম শান্তি আসে, নিজের দেহে শান্তি না থাকলে শান্তির যত জিনিস আছে সব আছে কিন্তু নিজের দেহে কি নাই? সে শান্তিতে না অশান্তিতে? তো যেই ব্যক্তি মিথ্যা বলার অভ্যাস করে নিল তার নিজের দেহে শান্তি না। হ্যাঁ, এখন ইন্ডাস্ট্রি থাকতে পারে, ফ্যাক্টরি থাকতে পারে, এতে শান্তি দিতে পারবে না, কারণ শান্তি মেইন শুরু হয় কোন জায়গা থেকে? নিজের দেহের থেকে। নিজের দেহের মধ্যে শান্তি, দুনিয়ার সব জায়গায় শান্তি। নিজের দেহে অশান্তি, সব জায়গায় অশান্তি। আর দেহের শান্তির মূল নীতি হল সততা, সত্য, সব জায়গায় সত্য। কথা বুঝছে? এই জন্য গত মাসে আমি আপনাদেরকে বলছিলাম যে রুহানি রোগের ভিতর একটা হল মিথ্যা বলা, এর উপর আমি বলছিলাম কিছু আলোচনাও করব। দেখেন আজকে কতটুকু বলি, কারণ এই বিষয়টাকে বিস্তারিতভাবে আমাদের জানা দরকার, কারণ আমরা ভালো ভালো মানুষ মিথ্যার ভিতরে জড়িত। যেমন মনে করেন আমরা হুজুরা করি, অনেক সময় মানুষ বই লিখে নিয়ে আসে, হজরত আপনি যদি একটু কি লিখে দেন, শুরুতে লিখে দেন যে বইটা কি ভালো, মার্কেটে চলবে, আমার ফায়দা হবে। তো এখন তার ফায়দার জন্য আমি লিখে দিলাম বইটা কি অনেক সুন্দর, পড়লে অনেক উপকার হবে এই সেই ইত্যাদি, কিন্তু আমি পড়লাম না, আমি কি করিনি, পড়িনি, না পড়ে লিখে দিলাম। তো এটা সত্য না মিথ্যা? এটা কথা বুঝছে? এই জন্য কমসে কম যারা লিখবেন তাদের জন্য উচিত বিভিন্ন জায়গা থেকে কিছু দেখা পড়া এবং তা লিখে দেওয়া, যে বইটা যেই ব্যক্তি লিখছেন তিনি আমার নিকটে গ্রহণযোগ্য এবং তেনার লেখা বইকে আমি বিভিন্ন জায়গা থেকে নিজে কয়েক জায়গায় পড়ছি, যত জায়গায় পড়ছি সঠিক পাইছি। অতএব আপনারাও যদি এটা পড়েন হয়তো আল্লাহ পাক চাহে তো উপকার হবে। বইটা আমি পড়ছি মিথ্যা, কয়েক জায়গা থেকে পড়ছি, শরীয়ত মিথ্যার কোনো অবকাশই রাখে নাই। এই যে হুজুরের পড়ান মনে হয় আমাদের মাদ্রাসায় লয়ের কিতাব, বিশ্বের ভিতরে যত লয় আছে সব লয় এই কিতাবের নিকটে ফেল, এই কিতাবের নাম হল হেদায়ত, চার খণ্ডে, এবং এই চার খণ্ডের কিতাব যদি সত্যিকারে কোনো ব্যক্তি পড়ে আর ইসলামী রাজত্ব হয় তাহলে ওই ব্যক্তির জজ হইতে কোনো বাধা নাই, যদি সে ভালো করে পড়ে। তো ওর ভিতরে একটা আছে বেচা কিনা, দুই ধরনের, কয়েক ধরনের আছে, তার ভিতরে এক প্রকার আছে বাইয়ে মুরাবাহা বাইয়ে তাওলিয়া। মুরাবাহা শব্দের অর্থ আপনারা তো সব ব্যবসায়ী মানুষ, কিছু লাভ নিয়ে বিক্রি করা। আর অনেক সময় দেখা যায় মানুষ কিনা দামে কি করে দেয়, ছেড়ে দেয়, এটা তাও নিয়ে। এখন আপনি চাচ্ছেন যে কোনো এক প্রকার বেচতে, 10 টাকা করে গজ কিনছেন, ওই মালটা আপনার গোডাউনে আনতে 2 টাকা খরচ হয়েছে, কত হইল? 12 টাকা। এখন আপনার, আপনি যদি বলেন যে ইশতারাই তো ইসনা আসা, 12 টাকা দিয়ে কিনছি, এখন ভাই আপনার যা মন চায় আপনি দেন, কিনেছি কত দিয়া? 12 টাকা দিয়া। অথচ কিনছে কয় টাকা দিয়া? এখন এই 2 টাকা শরিয়াতে বৈধ কিভাবে করবে? তার জন্য ওই কিতাবের ভিতরে শরিয়াত শিখেছে, তুমি তা বলো না 12 টাকা দিয়ে ক্রয় করছি, বরং তুমি বলো কমা আলাইয়া ইসনা আসা, যে ভাই এটা আমার পর্তা পড়ছে কত? 12 টাকা। যাই, যদি বলো কিনছি কত দিয়া, ক্রয় করছি 12 টাকা দিয়া, তো সত্যি না মিথ্যা? মিথ্যা বলার গুণ। আর আমি গত মাসে বলছি যে মিথ্যা বললে মুখে এত দুর্গন্ধ হয়, রহমতের ফেরেশতা 70 গজ দূরে চলে যায়। এবং মিথ্যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা গুনাহ সবচেয়ে বড় গুনাহ বলছেন, তার ভিতরে একটা বলছেন শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, ও কওল ওয়ালিদাইন, বাপ মার নাফরমানি করা, ও কওল যুর, মিথ্যা কথা বলা। তো শিরিক যেরকম কঠিন গুনাহ, বাপ মার সাথে নাফরমানি করা যেরকম কঠিন গুনাহ, মিথ্যা বলা। অতএব শান্তির মূলনীতি সতত, শুধু ব্যবসার মূলনীতি না, শান্তির মূলনীতি। আর শান্তি শুরু হয় কোথা থেকে? নিজের দেহের থেকে। অতএব আমি যদি চাই যে আমার দেহে শান্তি হোক, আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে মিথ্যা বলবো না। কি বলবো না? যান যা যাবে মিথ্যা বলবো না। ছেলে কোরবান হতে পারে, মেয়ে কোরবান হতে পারে, ব্যবসা বাণিজ্য যেতে পারে, মিথ্যা বলা যাবে না। বাহ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু আল্লাহ বলেন ওই ক্ষতি থাকবে না, তোমার ক্ষতি সততার কারণে আমি পূরণ করে দেব। আর যদি মিথ্যা বলে তুমি লাভবান হও, ওই লাভ টিকবে না, আমি তোমার ওই লাভকে ক্ষতিতে পরিণত করে দেব। কথা বলছে, এটা বললাম। আজকে আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ দেশ থেকে, বিদেশ থেকে দেশে আসছে, বিষয় শেষ হয়ে যাচ্ছে, মিথ্যা মেডিকেল সার্টিফিকেট বানায়, কি বানায়? হ্যাঁ, মেডিকেল সার্টিফিকেট বানায়। ডাক্তারে বলে ডাক্তার সাহেব একটা সার্টিফিকেট বানায় দেন যে আমি কি অসুস্থ। ডাক্তার সাহেব লিখে দিয়ে দিল কি? হ্যাঁ, অসুস্থ। অথচ লোকটা সুস্থ। ডাক্তার সাহেবও গুণাগার, ওই লোকও গুণাগার। কিসের গুণা? মিথ্যা বলার গুণা, মিথ্যা বলার গুণা। বাসা আপনি নিয়মতান্ত্রিকভাবে বাড়ান আগে থেকে বলো, তো এই ভিসে বাড়ানোর জন্য অনেকের বর্তমানে আমাদের সমাজে বর্তমানে ক্যারিট সার্টিফিকেট দেয় না, চেয়ারম্যান দেয়, মেম্বার দেয়, স্থানীয় মুরব্বীরা দেন, কিসের? চারিত্রিক সার্টিফিকেট। এই চারিত্রিক সার্টিফিকেট দেওয়ার জন্য তার চরিত্র সম্পর্কে আপনার পঙ্খানুপঙ্খ রূপে অবহিত হতে হবে, কিন্তু ও আপনার পার্টির লোক, এজন্য ছাপায় রাখলেন, লিখে কি করলেন? দিয়ে দিলেন মিথ্যা। আরে তো মিথ্যা, এক তো মিথ্যা বলার গোনা, দ্বিতীয়ত ওই সার্টিফিকেটের মাধ্যমে যত আল্লাহর নাফরমানির কাজ হবে চাকরি নিয়া মৃত্যু পর্যন্ত,
ওই চাকরিতে সব নাফরমানির গুনাহও আপনার সার্টিফাই করার কারণে আপনার আমলনামায় আসবে। কারণ ও মিথ্যে চাকরি পাইছে কি সে আপনার সার্টিফিকেটে, আর সেই চাকরি পাইয়েই তো শয়তানি করতেছে নাকি, তা আপনি ফর্ম হাউস চলে যাবেন, একটা মিথ্যা, এটা একটা মিথ্যা। এমনি ভাবে আমাদের সমাজে দেখা যায় মানুষকে আমরা এমনি সার্টিফাই করে দিই, আর লোকটা ভালো মানুষ বলে দিতে হবে যে ভাই আমি তারা নামাজ পড়তে দেখছি, আমার ভালো মানুষের অর্থ কি সে তারে নামাজ পড়তে দেখছি। কারণ ভালো মানুষ বোঝার জন্য তিনটে কাজ, কয়টা কাজ, নম্বর এক মুআমালা, তার সাথে কি করলে লেনদেন করলে, ভাই লোকটা দেখি সবসময় প্রত্যেক বছর উমরা যায় দিনদার নেককার, সে যে এরকম ধোকাটা আমার সাথে করবে এটা আমি কত ব্যবসায়ী এসে বলে, তো মুআমালা করলে বোঝা যায় যে লোকটা কেমন, চারিত্রিকভাবে কেমন। নম্বর দুই, অর্থাৎ তার থেকে নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, অন্যকেও ক্ষতি করা যাবে। এটা আমাদের যে মুরিদ একটা আছে যে যশোর দিকে আসছে খানকায়, আজকে আমার এখানে খানকায়, ওরা জুমার আগে নিয়ে গেছে চলেন ভাই আমরা নাস্তা করাই, নাস্তা করে নিয়ে গেছে ওই সেই যত গল্প দেওয়ার সব দিয়েছে, দেওয়ার পরে ও যাবে গোসল করতে বলছে ভাই আমার মোবাইলটা চার্জে থাকলো আপনি কি করেন দেখেন, মোবাইলটা চলে গেছে দেখছেন কত বড় বুজুর্গ খানকার থেকে এই ছেলেটা আছে, এখানে এখন বলতেছে টাকা দিলে দিবে নাহলে দিবে না। এই জন্য আমার ভাই দোস্ত কোন মানুষ সত্য কিনা বুঝার জন্য এক নম্বর হল কি, এক নম্বর মুআমালা করবেন তার সাথে, কটুক সত্য কটুক ভালো মানুষ মুআমালা করলে বুঝবেন। নম্বর দুই সফর, কি সফর, সফর বুঝেন না, এই জন্য দেখেন না হজে যায়, হজে যাইয়া তারপরে ওখান থেকে আবার আসবার সময় কান ধরে যেতে ভাই আগে জানলে আপনার সাথে আমি হজে আসতাম না, যাওয়ার আগে তো বাইরে বুঝতামই, আসার সময় কান ধরে তর্ক হয়ে আসে জানলে আপনার সাথে কি করতাম না আসতাম, দেখেন না। তো ভালো না খারাপ বুঝছেন কি দিয়া, সফর দিয়া লেনদেন, সফর, আর একটা ভাই মধ্যে হঠাৎ করে দেহ থেকে চলে গেছে, এক রুমে এক বেডে থাকা বুঝলেন, একসাথে থাকা, এর দ্বারা বোঝা যায় যে লোকটা কেমন। এই জন্য ক্লাসের ছেলেরা থাকে না শুধু নামাজ পড়তে দেখলে বলতে হবে যে রয়ত হুই ইউসাল্লি, সে ভালো মানুষ, এই যে আমি সার্টিফাই করলাম তার কারণ কি, তার আমি কি করতে দেখছি নামাজ পড়তে দেখছি। ওমর রাদি আল্লাহ তাআলার নিকটে এক লোক এরকম বলছে, এক লোকের ব্যাপারে চোর ধরা খাইছে, তখন একজন একজন হজরত হজরত ইনি ভালো মানুষ, অমর রাদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন কিভাবে বুঝলা, রাআইতু ইউসাল্লি, হযরত আমি তারে নামাজ পড়তে দেখছি। অমর রাদি আল্লাহ তাআলা বলেন ইন্না সারিকা ইউসাল্লি, আরে মিয়া চোরেও তো নামাজ পড়ে, চোরেও,
শুধু নামাজ পড়ার কারণে মানুষ ভালো মানুষ হয়ে যাবে। দেখতে হবে তার নামাজের উদ্দেশ্য কি, নামাজের উদ্দেশ্য কি তা বুঝতে হবে। নামাজ যেখানে মানুষকে জান্নাতে নিয়ে যাবে, নামাজ ওখানে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তো আমার ভাই দোস্ত, মিথ্যার আরো অনেক সুরত আমাদের সমাজে। এই যে আমি একটা জিনিসের খেয়াল রাখি, আপনাদেরকে বলতেছি পুরো চুট্টু পারি না, এই যে আমার মাদশা আল্লাহ দেখা যায়, মানুষ একজন ইমাম দরকার কি দরকার, বা একজন উস্তাদ দরকার, ওই যে কাস্টমের বড় অফিসার আজকেই ফোন করাইছে এখানে, এখানে যেত না মাধ্যম এখানে আপনাদের এলাকার, যে সে মাদ্রাসা বানাইছে, ভালো শিক্ষক দরকার, কি শিক্ষক দরকার। তো যে কোনো ব্যক্তি মাদ্রাসা বানায় ভালো চায় না খারাপ চায়? হ্যাঁ, ভালো চায়। এই জন্য আমার মাদ্রাসায় পরীক্ষার সময় ছাত্রদের দেখা যায়, ছাত্ররা যদি পেশাব করতে চায় আসতেই পারে, দুই তিন ঘন্টা লিখতে হয়, কি করতে যাবে, পেশাব করতে যাবে। অন্যান্য মাদ্রাসায় নিয়ম আছে, কিছু ছাত্র রাখে বা কিছু দারোয়ান টারোয়ান রাখে, তারে গার্ড দিয়ে নিয়ে যায় কোথায়, পেশাব করে বাইরে দাঁড়ায় থাকে, পেশাব করে আসে আবার নিয়ে আসে, কি জন্য, নকল টকল করে কিনা। তো আমার উস্তাদেরকে আমি বলছি যে ভাই শোনো, আমাকে তো মানুষ বলে, একজন ভালো মানুষ দরকার, সৎ মানুষ দরকার, যার সততার উপরে আমার বিশ্বাস নাই। তো তাকে যদি আমি ওই লোকটাকে ধরাই দেয় যে মাশাআল্লাহ ভালো মাস, ভালো ছেলে, ভালো আলেম, সৎ মানুষ, যেটা সৎ কথা না মিথ্যে কথা, কারণ প্রথম তো বিশ্বাস আমার হতে হবে, তারপরে না তাকে বলতে হবে যে না মাশাআল্লাহ ছেলেটা কি হুজুর ভালো। তো যেই হুজুরের উপরে আমার নিজের বিশ্বাস নাই, তারে আমি ভালো বলে দেওয়া, এটা মিথ্যে কথা, মিথ্যে কথা আমি বলতে পারবো না। অতএব আমাদের মাদ্রাসায় নিষেধ কোনো গার্ড পাঠানো। ছাত্রদেরকে আমি পরীক্ষার আগে বলে দিই যে বাবা ভাগ্য তোমার সাথে, কোনোভাবেই যদি আমি জানতে পারি যে তুমি কোনো খেয়ানত করছ, কারণ এটা তো খেয়ানত, খেয়ানত করছ, তাহলে তুমি তো ভালো মানুষ না। আমার নিকট তো মানুষ ভালো মানুষ চায়, খারাপ মানুষ চায় না। আর খেয়ানত করলে ভালো হয় না খারাপ হয়? কালকে একজন আমি যাইতে পারি না অসুস্থতার কারণে হলে, হুজুরে ফোন করছেন, হুজুরে আমাদের শিক্ষা সচিব যে এই ধরনের ঘটনা ঘটছে, আমি সাথে সাথে তার বাবাকে ডেকে দিয়ে দাও, সে আর বাইতুল্লুমে একদিনের জন্য থাকবে না, কারণ এখানে তো মুহাক্কিক মুত্তাকি বানানোর সিদ্ধান্ত। অর্থাৎ যে খেয়ানত করবে সে মুত্তাকি হইতে পারে না। আর এখানে এক মিনিটের জন্য থাকার কোনো সুযোগ নেই। আমি বেচার আজকে এসে কান্নাকাটি করছে, আমি না আমার করার কিছু নেই, এটা ফাইনাল, কথা বুঝছেন? তো আমরা ব্যবসা বাণিজ্যের ভিতরে দেখা যায় বড় বড় ব্যবসায়ীরা ছোট কোনো ব্যবসায়ী সম্পর্কে জিজ্ঞেস করলে আপনি বলেন যে হ্যাঁ ভাই ভালো মানুষ, আপনি লেনদেন করেন নাই, আপনার মাঝে মধ্যে সে খেলবে টেলবুক করে দেয় ভালো মানুষ, কিন্তু আপনার ভালো মানুষ বলার কারণে সে লেনদেন করে, সে যদি ধরা খেয়ে যায় গুণা আপনার হবে, কারণ সে যে ভালো মানুষ তা তো আপনি দেখেন নাই। ভালো মানুষ দেখার জন্য সফর করেন নাই, মোয়ামলা করেন, লেনদেন করেন নাই, বুঝেন নাই, এগুলো কইরা বুঝতে হবে ভালো মানুষ।
হজে যায়, উমরায় যায়, যায় হজে উমরায় যায় যায়।
আমি বললাম সার্টিফাই করা,
এই যে হজের সময় উমরার সময় এক মিথ্যার ভিতরে আমরা সবাই জড়িত, ট্রাভেল চলে না, সরকারি কানুন টিকা লাগানো
আছে না, কি লাগাইতে একটা টিকা লাগাইতে হয়,
ট্রাভেল চলে না, একেবারে বিলাট গ্রুপ টুটুপ সব কিছু দিয়ে কি বানা যায়, হ্যাঁ সার্টিফিকেট বানা যায়। এখন আমি জিজ্ঞেস করি ওই যে উমরায় যাওয়ার পরে যদি ওই এয়ারপোর্টে জিজ্ঞেস করে যে হাজি সাহেব এটা সঠিক কিনা, এহরাম করে কি বলতে হবে, বলতে হবে সঠিক, যদি সঠিক না বলেন তাহলে তো খবর আছে, আর সঠিক বললে তাও খবর আছে। তাহলে সঠিক না বেঠিক, তো বেঠিক কি হয়, সত্য হয়, তা হাতি সাহেব কেন মিথ্যা বলবেন, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে 8 লাখ 10 লাখ ভিআইপি হাজি দিত 15 লাখ 20 লাখ, এটা টিকা লাগালে কি হবে, ইনজেকশন লাগান না, আপনি না লাগে সার্টিফিকেট বানায় নিলেন, সার্টিফিকেট দেখিয়ে দিলেন টিকিটের সাথে, সত্যি সার্টিফিকেট না মিথ্যে সার্টিফিকেট, কথা কি বুঝতেছেন আপনারা। হ্যাঁ আমাদের আগামী দিন তো এর থেকে আর একটা কথা বলতেন, সেটা বলবো, মনে করেন প্লেনে প্রত্যেকের একটা ওজন আছে না, মনে করেন 45 কেজি বা 60 কেজি একজন বিজনেস ম্যানের জন্য, 60 কেজি 7 কেজি আপনার সামান কম, এয়ারপোর্টে যায় আর একজন যদি আপনারা ধরা দেয় একটা, আর কাস্টম অফিসার কি বলে, যার যার ব্যাগে জানে তাই না, তো ব্যাগে কারোটা, হ্যাঁ তা আপনি দিলেন কার্ডটা, আমারটা, এটা সত্যি না মিথ্যা, এটাও কিন্তু মিথ্যা তো জানেন, এটাও কি, হ্যাঁ আপনি বলতে হঠাৎ আমি তো উপকার করছি, আরে উপকার করা তো নিষেধ না, মিথ্যা বলা নিষেধ। আপনি যদি বলেন যে আমার হলো যে এই 30 কেজি আর এইটা হলো আমার এই যে সাথীর ওনার সামান একটু বেশি হয়ে গেছে সেই জন্য দিচ্ছি, নিবে নিবে না, নেওয়ার কারণে সে ক্ষতিগ্রস্ত হবে, আপনার মনে কষ্ট লাগবে, কিন্তু সত্য বলার কারণে আপনি লাভবান হবেন। হ্যাঁ এটার একটা বৈধ সুরাত হল, কোন ব্যক্তির নিকট সামান কম কারো নিকট বেশি, আগের থেকে তারে কি করার, তার সাথে কথা বলে যে ভাই আপনার তো সামান কম, এই ব্যাগটা আমি আপনাকে দিব, আপনি মেহরবানি করে এই ব্যাগটা নিয়ে যাবেন, নিয়ে যাইয়া দেশে যায় আমার নিকট দিবেন, আমাকে দিবেন। আগের থেকে যদি আপনার চুক্তি হয় ওলামায়ে কেরাম জাওয়াজের কথা বলেন, কিন্তু উত্তম এইটাই আমার সামান আমার, কার সামান, যেটা আমার সেটা আমার, অন্যেরটাকে আমার বলা, এটা কি, এই জন্য ইউরোপ আমেরিকার নিয়ম হল সামান খোলার আগে জিজ্ঞেস করে সামানটা কি প্যাক করছেন আপনি, এটা আপনার বুঝলেন নেই, কারণ ওর ভিতরে যদি কোনো অবৈধ জিনিস থাকে ধরা খাবে কে, তখন যদি আপনি লাখও বলেন যেটা আমার না, এটা কার না, অবৈধ জিনিস এখানে ঢাকা আছে ধরা খাইছে, ব্যাগের মালিক পাওয়া যায় না, মালিক তো লেখা থাকবেই,
আপনার দিলের ভিতরে সবসময় আমার জন্য একটা টেনশন থাকবে যে ভাই নিলাম তো ঠিক উপকার করার জন্য, উপকার করার জন্য, কিন্তু টেনশন থাকবে কি না? আল্লাহ রাসূল বলছেন দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবু, যেই জিনিসে তোমাকে সন্দেহের ভিতরে ফেলে দেয় ওটা বর্জন করো, ওটা বর্জন করো। কারণ আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল যেটা ওটা স্পষ্ট, হারাম যেটা ওটাও স্পষ্ট, বাইনাহুমা মুশতাবিহাত, এর মাঝে একটা জিনিস আছে, হালাল না হারাম, হালাল না করব কি করব না, এই চিন্তা যখন আসে রসুল বলে এটা বর্জন করো, শান্তিতে থাকবা। আর ওইটা যদি করে ফেল শুরু হলো অশান্তি, শুরু হল অশান্তি। এই জন্য আমার ভাই দোস্ত, শান্তির মূলনীতি বিশ্বের মধ্যে সততা, আর দুর্নীতির মূলনীতি হল মিথ্যা। আজ বিশ্বের মধ্যে সত্যবাদী মানুষের অভাব, এক একভাবে আমরা মিথ্যার ভিতরে জড়িত। যে বললাম যে হজের উমরার সময় এই যে এখন উমরার টিকিটে দেখা যায় অনেকের এখন তো যে জন্ম নিবন্ধন হওয়ার কারণে, জন্ম নিবন্ধন হওয়ার কারণে বয়স ঠিক দিতেই হয়, দুই বছর থেকে মনে করেন একদিন যদি বেশি হয়ে যায় টাকা দেওয়া লাগে, কম হইলে টাকা নেই। আমাদের হাকিম মুহাম্মদ থানবী আলাইহির রহমাত, উনি একজন মানুষকে খেলাফত দিয়েছিলেন, মৌলানা সাহেব, মৌলানা সাহেব, তো মৌলানা সাহেব একবার তার ছেলের নিয়ে আসছে হজরতের থেকে দোয়া নেওয়ার জন্য, নিজের ছেলে আনায় বসা রাখছে। তো অনেক ছেলে থাকে না, বয়স কম বেশি কিন্তু একটু বেটে কম মনে হয়, তো হজরত জিজ্ঞেস করেন ভাই এ কন হে, তখন ওই হুজুরে বলছেন হজরত মেরে বেটা হয়। এরপরে নিজে খামাকাই বলছে, আমি আমি বলি বলকে পাতা, খামাকাই বলছে হজরত দেখলে আমি ছোটা লাগতা, আলহামদুলিল্লাহ বারো সাল সে ওমর দিয়া দেখ, ওমর বারো সাল সে দেখলে আমি ছোটা লাগতা হ্যাঁ, ইসলিয়ে মানে টিকিট ভি উসকে হাফ লিয়া হজরত, টিকিট ভি কিসের টিকিট, ট্রেনের টিকিট। এই যে মানুষ চিন্তা করে না, এই যে হাফ টিকিট নিল কথার কথা, আর হাফ টিকিট মারল না, তো এইটা কার একজনের টাকা, কজনের টাকা, বিমানের টিকিট আপনি হাফ নিলেন, বয়স কম বইলে তো টাকাটা কার কার গেল, কার কার কাছে ঋণী হইলেন? এক তো ইসলামপুরের একজনের কাছে ঋণী, এখানে একজনের কাছে ঋণী, কথা কি বুঝতেছেন আপনারা না বুঝেন না? তাহলে তাহলে বলছেন ক্যা বাতা টিকিট হাফ দিয়া, জি হাজার দেখলে ছোট লাগতা হয় টিটিনে কুছ কাহা নেই। হজরত বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হুকুমত কে কানুন বারো সাল হ্যা দেখলে ছোট লাগনা হ্যা, রেলওয়ের কানুন কি বারো বছর হওয়া না দেখতে ছোট মনে হয়? হজরত নে ফরমায়া জব আপকো মালুম হ্যা কি উসকি উমর বারো সাল সে জ্যাদা হ্যায় তো আপনি উসকে লিয়ে হাফ টিকিট কেসে দিয়া, আপকো তো মানে খেলাফত গলত দে দিয়া, আপকো তো সুলুক ও তরিকত কি হওয়া ভি নহি লাগে, আজ সে আপকি খেলাফত ক্যান্সেল হ্যায়। আল্লাহ আজকে আমরা সব হইতেছি কিন্তু মানুষ হইতেছি না, কে দিয়েছেন? এই জন্য আমার ভাই দোস্ত, মিথ্যার অনেক রূপ যেটা আমাদের সমাজে চলতেছে, এবং আমরা ভালো ভালো মানুষ কয়েক, আমি যদি একটু সুপারিশ করে দেই, সুপারিশ লোকটা খারাপ আমি জানি, কি করি তার জন্য? আত্মীয় হয় বা কোনো কারণে কি করে দিলাম যে ছেলেটা ভালো, সুপারিশ করে দিলাম। প্রথমত সুপারিশ কিছু জিনিসের মধ্যে জায়েজ নাই, অর্থাৎ কোরআন এবং হাদিসের আলোকে যে সমস্ত জায়গায় সাজা নির্ধারিত সেই কাজ যদি কারো থেকে হয় সাজা, যেমন সারেক ও সারেকাত ফাক্তাউ আইদিহুমা, যদি কোনো পুরুষ অথবা মহিলা চুরি করে তাহলে তার হাত কেটে দাও, এটা কার হুকুম? এখন আমাদের সমাজে আছে কোটে গলত, অমকে মাফ করে দিতে পারে, তমকে মাফ করে দেন, এটা আল্লাহর হুকুম। এমনিভাবে ফাতেমা মখজুমিয়া এক ভদ্র মহিলার থেকে আল্লাহ রসুলের জামানায় চুরি হয়ে গেছে, তার নামও ছিল ফাতেমা। এখন একজন যদি মেয়ে মানুষ হাত কেটে ফেলায় তো দুনিয়ার যতদিন বেঁচে থাকবে সব মানুষ জানবে কি চুরি করেছিল, তাই কি কাটছে, হাত কাটছে। তো তার ফ্যামিলির ইজ্জত বাড়বে না কমবে? ইজ্জত বাড়বে না কমবে? পুরা ফ্যামিলির মানুষ সম্মিলিতভাবে গেছে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলার নিকটে। উসামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের পালক পুত্র ছিল, পালক পুত্র জায়েজ নাই, আর এইটাকে খতম করার জন্য আজকে আমাদের সমাজে তো পালক পুত্র দূরের কথা, উকিল বাবু বানায়, কি বানায়, এটা পাইছে কোথায় আল্লাহ জানে, আমি জানি না। ঢাকার মানুষ নিজের বাবা আছে কয়ে আমার উকিল বাব, বিয়ের সময় ছেলের হয় মেয়ের হয়, আর নিজের বাবার বাড়ি যাক না যাক উকিল বাবার সাথে সম্পর্ক ভালোই আছে, যেরকম নিজের বাপের সাথে সম্পর্ক থাকুক চাই না থাকুক পীরের সাথে সম্পর্ক ঠিক আছে, বাপে কিছু দিক না দিক পাটিকে দেওয়ার সমস্যা ঠিক আছে, আর নাম হলো ইসলাম, কাজ সব অন ইসলামী, নাম দিচ্ছি ইসলাম। হ্যাঁ, এই উকিল বাপটা কিছু নেই রে বাবা, এমন কোন ব্যক্তি যদি উকিল বাপ হয় যার সাথে শরীয়তে দেখা দেওয়া যায় নাই, উকিল বাপ বানানোর পরেও তার সাথে দেখা দেওয়া যায় নাই, কথা কি বুঝতেছে? এদিকে সতর্ক থাকবেন। কি কারণে বললাম ভাই? ফাতেমা মখদুমিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের নাতি, কে? নাম উসামা, কারণ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে বানাইছিলেন, কিন্তু আল্লাহ এই ছেলের রসমকে খতম করার জন্য ওনারই স্ত্রী হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূলের বিবাহ করাই দিয়েছে। এবং কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন, হে যায়েদ, রাসূলকে বলছেন আল্লাহ পাক, হে রাসূল, আপনি যায়েদের বউকে বিয়ে করতে একটু ভয় ভয় পাচ্ছেন যে বিটার বউ বিয়ে করলে মানুষ কি বলবে? আরে শুনেন, এটা আপনার আল্লাহর হুকুম, মানুষ কি বলবে সেদিকে আপনি দেখেন না, আপনি বিয়ে করে ফেলেন। যদি আল্লাহ রাসূল এই বিয়েটা না করে যাইতেন, এই যে আমাদের সমাজে এই সেই এই সেই ইত্যাদি ইত্যাদি এতে ভরে যাইত, বুঝলেন? পালক পুত্র নাই, বাপ বানায় কাউরে যায় নাই, এই আমার আব্বা, সে আব্বা কিনা? হ্যাঁ, তো সত্য হইল না মৃত্যু হইল। আর রসুল বলেন যেই ব্যক্তি নিজের বাপ বাদ দেয়, অন্যকে বাপ বানায় তাকে বাপ ডাকবে, রসুল বলেন সে আমার উম্মত না। সেই জন্য যে ধর্ম বাপ ধর্ম ছেলে গেলে যায় নাই, এগুলো করবেন না। যারা করছেন আজকের থেকে তওবা করেন, তওবা জরুরি, যায় নাই। হ্যাঁ, কাউকে ভালোবাসেন ভিন্ন কথা, এ অমুকের ছেলে তাকে আমি ছেলের মতো মহাব্বত করি, একে আমি বাবার মতো ইজ্জত করি, এ আমার বাবা। কেমন বাবা? তারপরে বলে যে আমার ধর্ম বাবা, না যায়। কেমন ছেলে? ধর্ম ছেলে। কেমন মেয়ে? ধর্ম মেয়ে। যায় নেই হুজুর মুক্তি সাহেব, ওনার স্বামী বলতেছি, আরো আপনারা মুক্তি সাথে থেকে জেনে নেবেন, যায় নাই এগুলো। কারণ এতে কি হয়, সত্যি হয় না মিথ্যে হয়? হ্যাঁ, মিথ্যে হয় না? বাবা না, আপনি বলেন বাবা। এই জন্য আমার ভাই দোস্ত, এই ধরনের মিথ্যার থেকে বাঁচতে হবে। তহাততে ফাতেমা, ওই যে ফাতেমা মখজুমিয়া, ওনার ফ্যামিলির লোকজন চিন্তা করছে যে উসামাকে রসুল ভালোবাসেন, কারণ প্রত্যেক নাতিকে ছেলের থেকে বেশি ভালোবাসে কারে? এই জন্য ওনাকে বলা হয়তো হেব্বু রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলের মাহবুব, প্রিয় ব্যক্তি। তখন তারা চিন্তা করলো যদি উসামারে হাত করতে পারি তাহলে বোধ হয় মেয়ের হাত কাটান থেকে বেঁচে যাব। যাই, উসামার নিকট কান্নাকাটি করছে, তখন উনি গেছেন দাদার নিকটে, যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে আওয়াজ দা, যা বলতে হয়। আল্লাহ রাসূল অনেক বেশি রাগ হয়েছেন, রাগ হয়ে মসজিদে আসছেন, সাহাবায়ে কেরামকে ডাকছেন, উসামাকে সামনে বসায় বলছেন আতাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, এই উসামা তুমি আমাকে আল্লাহ যেই জিনিস করতে বলছেন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হক সেই ব্যাপারে সুপারিশ করতেছ। আল্লাহ রসুলের চেহারা মোবারক লাল হয়ে গেছে। এরপরে আল্লাহ রসুল বলছেন যারে শোনো, সাহাবায়ে কেরাম কান খুলে শোনো, লাউ সারাকাত ফাতেমাতু বিনতু মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা, তোমরা তো ফাতেমা মাখদুমিয়ার সুপারিশ নিয়ে আসছো, নাউযু বিল্লাহ আমার মেয়ে মুহাম্মাদের থেকে যদি চুরি হয়ে যায় আমি তার, কারণ হাত কাটার হুকুম কার? আল্লাহ। তো আমার আল্লাহ আমার নিকট বড় না আমার মেয়ে বড়? এই কথা বলে আমার ছেলে বড়, আমার মেয়ে বড়, আমার সমাজ বড় না আমার আল্লাহ বড়? আল্লাহু আকবার, আল্লাহ বড়। আল্লাহর হুকুমের মধ্যে তোমরা সুপারিশ করতে আসছো, বুঝে আসছে? লাউ সারাকাত ফাতেমাতু বিনতু মুহাম্মদ, এ তো ফাতেমা মখজুমিয়া, নিজের গ্রুপের লোক, আমার এরা প্রেসিডেন্ট বানাইছে, এখন আমি কেমন করে এদের লোকদের ফাঁসির অর্ডার দিতে পারি? এদের মাপ ফাঁসি পতল একই কথা, হাত এগুলো মাপ হওয়ার দুইটা লাগে, মাপ না, একটাতে হল কার্যকরী করে যা, আর একটা হল যাদের ব্যাপার, যাদের ব্যাপার তারা যদি মাপ করে দিয়া যে না আমাদের বাড়িতে চলেই গেছে তো আমরা তার হত্যা চাচ্ছি না, আমরা চাচ্ছি তার পরিবর্তে তারা আমাদেরকে কিছু টাকা দিক, এটা হল দিয়ার শরিয়াতে জায়েজ। কথা বুঝে আসছেন? তার জন্য জরিমানা মালিশ, এটা জায়েজ আছে। এছাড়া অন্য কোনো ব্যক্তির, ম্যাজিস্ট্রেট যদি মাফ করে দেয় তারও মাফ করার অধিকার নাই। যদি শরীয়তের দৃষ্টিতে কি হয় সাদা প্রমাণিত হওয়ার লাইন দুইটা, কয়টা? সাক্ষী অথবা স্বীকারোক্তি, কয়টা হল? ওই অপরাধ সম্পর্কে স্বীকারোক্তি অথবা মুজরিমের স্বীকারোক্তি অথবা সাক্ষী, এই দুইটার দ্বারা যদি প্রমাণিত হয় সব জজ মিলেও তারা মাফ করতে পারবে না। ম্যাজিস্ট্রেট মাফ করবে কেন? সে তো বিচার করবে, সে কি করবে? তো সাক্ষীর দৃষ্টিতে বিচার কি? উড়াই দাও, তাই না? উড়াই দিবে, মাফ করার অধিকার তার নাই, প্রেসিডেন্টের নাই, এটা বাদে কাজ, প্রেসিডেন্টের নাই। আর প্রেসিডেন্ট দেয় কারে? কারে দেয়? নিজের পার্টির লোকে দেয়, অন্যকে দেয়? নিজের পার্টির লোকে দেয়, এটা কি জুলুম? বেইনসাফি, কথা বুঝে আসছেন? বেইনসাফি। এই জন্য দুঃখ লাগে আমার যে এক সরকার থাকলে একটা লোক ফাঁসির আসামি, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সে একেবারে দুধে ধোয়া, লাহাউল না, আজীব একটা দেশ। এইভাবে এই যে ছোটবেলার থেকে দেখে আসছে, তার অর্থ আদালত তো আদালত থাকলো না, আদালত কি থাকলো না? হ্যাঁ, এখন কোনো জায়গায় নেই আদালত, সব সরকারের অধীনে। এই যে আমাদের নতুন সরকার আসলে তারা যে বিরাট কিছু করে দেখাবে তা দেখাবে না, তা তো শুরুতেই বোঝা যাচ্ছে। কারণ সব জেলের আসামিরা কি হয়ে যাচ্ছে? খালাস হয়ে যাচ্ছে। তো খালাস এতদিন ছিল ফাঁসির আসামি, এখন তারা সম্বর্ধনা পাওয়ার উপযুক্ত হইতেছে। কিসের কারণে? দুর্নীতি, দুর্নীতি। ওই ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়া সে বইতে এখনো লেখা আছে, দিল্লির, দিল্লিতে লেখা আছে এক ঘটনা, আজীব ঘটনা। এই যে আমাদের দেশেও দেখেন অনেক সময় যে ছোট ছোট পূজা মণ্ডপ আছে না আমাদের গ্রামে গঞ্জে ছিল আগে, কিন্তু হিন্দুরা সেখানে কি করছে? চলে গেছে, তো জায়গা খালি পড়ে রয়েছে, অনেক মানুষ ছাপড়া ছুপড়ে বানায় কি পড়ে নামাজ পড়ে, ভালো তো ওরকম এক জায়গায় নামাজ পড়ে মুসলমানরা, কিন্তু আসলে ছিল কি? হ্যাঁ, মন্দির। এখন যে মন মসজিদরে মন্দির বানাইতেছে ওটাও বল, আবার মন্দিরে মসজিদ বানানো এটা জায়েজ? আরে মন্দিরে মসজিদ বানানো যেরকম নিষেধ, আবার মসজিদে মন্দির বানানো নিষেধ? হ্যাঁ, তো এই মন্দিরে বানাইছে মসজিদ, তো এক লোক কেস করছে ইংরেজদের ইসে আদালতে যে এই ব্যাপার, এতে আমাদের কষ্ট হয়, ওখানে আমাদের দেবতারা কষ্ট পায় আজান হইলে, আমরা চাই যে এই জায়গাকে খালি করে দেওয়া হোক, জায়গা খালি করে দেওয়া হোক। তখন সব মানুষ মুসলমানটা কি হয়ে গেছে? মুসলমানদের এক হওয়া সহজ, খালি যদি বলা হয় ইসলাম খাতরে বেহে, ইসলাম, এই জন্য ইসলাম নাম শুনলেই আমাদের বাংলাদেশের মানুষ সবাই পাগল, কিন্তু ইসলাম আছে কিনা তা দেখে না, ইসলামের নামে পাগল, তা কি করবেন? এটা মনে করেন না যে খালি লাভ দেব উঠলেই কি হয়ে গেলাম, আমি বিরাট মুসলমান হয়ে গেলাম, তদন্ত করবেন, বুঝবেন যে ঘটনা কি, এখানে হকের উপর কে না হকের উপর কে, অমুসলিম যদি না হক হয় তার বিরুদ্ধে যাবেন, আর মুসলমান যদি না হক হয় কার বিরুদ্ধে যাবেন? মুসলমানের বিরুদ্ধে। আপন যদি না হক হয় তার বিরুদ্ধে যাবেন। আপনার পক্ষে আর বিপক্ষে যাওয়ার মাপকাঠি হল হক, হক যার সাথে আপনি তার সাথে, এ হল মুসলমানদের নীতি। কার নীতি? মুসলমানদের নীতি। সব মুসলমান এক হয়ে গেছে, হ্যাঁ আমাদের মুসলিম ব্যাংকে ফেলবে, অথচ ছিল কি মন্দির ম্যাজিস্ট্রেট। ওই লোকে বলছে যে তুমি যে বললা যেখানে মসজিদ ছিল না, ছিল কি মন্দির? সাক্ষী আছে? কাহা সাক্ষী মানছে? ওই এলাকার একটা দরবেশ সাহ ছিল, বুড়ায় অনেক বয়স, তারে উনি আমার সাক্ষী। সে মুসলমান হয় মুসলিম? মুসলমান। তো এইটা যখন জানতে পারছে তখন সব মুসলমান তার নিকটে আসছে, হুজুর খবরদার আপনি কিছু এটা বললেন না যেখানে কি ছিল, কি বলবেন? তাহলে কিন্তু মুসলমান হাইরে যাবে, মুসলমান হাইরে যাবে, কেসে জিততে পারবে না। আমাদের তো যে কোনো মূল্যে কেসে, কি বলে, হক হক। তাহলে ইসলাম এলো, ইসলাম বলে হকপন্থী জিতবে, বাতিল তারা হারবে। এটা ম্যাজিস্ট্রেটের নীতি থাকতে হবে। কেস যে করছে, আরে যে লোক কেস করছে সে কিসের জন্য কেস করছে? হক পাওয়ার জন্য না না হক পাওয়ার জন্য? আপনি না হক পক্ষে জান কেন? আদালতে যাই তো হক পাওয়ার জন্য নাকি অন্য কিছুর জন্য? কথা বুঝতেছেন আপনারা? তো আইসা হুজুরে ধরছে, কেন ভাই আমার দাওয়ারই দরকার নেই, আমার সাক্ষী মাকি দরকার নেই, আমি মিথ্যে কথা বলতে পারবো না, এটা আমার নাম কাটাই দে। কিন্তু ওই লোকটার উনি তার আর কোনো সাক্ষী নেই, সরকারিভাবে তারে নিয়ে গেছে ধরাই। হাজার হাজার মুসলমান, বাদী কয়জন, সাক্ষী কয়জন? তখন ওই ম্যাজিস্ট্রেট ইংরেজ জিজ্ঞেস করছে, হুজুর আপনার মুসলমান, আপনি মুসলমান, এসব মুসলমান, এরা মসজিদের পক্ষে, এ বলতেছে এখানে মন্দির ছিল, আর সাক্ষী মানছে আপনি তাও মুসলমান, সত্য কথা বলেন, যেন ইংরেজদের জমানার থেকে সত্য সত্য যা বলিব সত্য বলিব, সত্য কথা বলেন, আসলে এখানে মসজিদ ছিল কিনা? তখনই বললেন যে হ্যাঁ আমরা আগের থেকেই দেখছি এখানে কি ছিল, মন্দির ছিল। তারপরে এলাকার হিন্দুরা সবাই কি চলে গেছে, জায়গা খালি পাইয়া আমাদের মুসলমানরা মুসলিম দাঁড়াইছে। সত্যি কথা না মিথ্যে কথা? ম্যাজিস্ট্রেট লিখে দিছে এখান থেকে মসজিদ কিনসা স্থানান্তর করে নিয়ে অন্য ওখানে বানাইতে হবে, হিন্দুর মন্দিরের জায়গা কি করে দিতে হবে, খালি করে দিতে হবে। বাকি নিচে একটা নোট লিখছে, সেই নোটটা দিল্লিতে আছে, সে নোটটা যে আজকের এই আদালতের ফয়সালায় মুসলিমরা হেরে গেছে, ইসলাম জিতে গেছে। হারছে কারা আর জিতছে কে? এইটুক সে লিখে গেছে, ইংরেজ ম্যাজিস্ট্রেট। হারছে মুসলিম, জিতছে ইসলাম। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইয়ালাই, আল্লাহ রাসূল বলছেন ইসলাম সব সময়ের জন্য উপরে থাকবে। তো গলত ফয়সলা দিলে ইসলাম নিচে হয়ে যায় রে বাবাজি। ম্যাজিস্ট্রেট দিক, ইমাম সব দিক, খতিব সব দিক, যাই দেয় ছোট ছোট ব্যাপারও আমি বলি, আমরা এদিকে খেয়াল করি না। এই যে সুপারিশ, সুপারিশ করে কার জন্য? দুর্বলের জন্য, তা জানেন সুপারিশ করে? আমার এই জানি এক ব্যাপারে বলছে যে আপনি বলেন, আপনি বললে হবে,
তা আমি বললাম যে আমি বললে যে হবে, কথার কথা এক জায়গায় ভিতরে পাঁচজন মানুষকে বানাইছে কি জাজ, 100 জনের হবে ইন্টারভিউ। এখন আমি যদি বলি যে এইটা আমার ছেলে, এটা কি আমার ছেলে, যারা জাজ তাদেরকে বলে দেন খেয়াল রেখে। এখন আমার ছেলে হওয়া দরকার ছিল 3 নম্বর, তারা খেয়াল রাখিয়া বানাই দিল 1 নম্বর। তো সত্যি না মিথ্যা? তো মিথ্যা বললে হুজুর থাকে, কথা বলেন মিথ্যা বলতে আদালত থাকে। এই যে কথাবার্তা এই মসজিদে শুনছি ইন্টারভিউ হয়েছে, এটা তো একটা আদালত তাই না? এটা কি অনেক মসজিদ আছে, আমি ইন্টারভিউ তো যাই না, যাই না কেন, এ ঠিক মতো হয় না, আগের থেকে ঠিক করে রাখে একটা নিবে কারে, এরে সবাই হুজুরকে খাওয়াই টাওয়াই দিয়া তারপরে হুজুরকে দিয়েই লেখায় রাখে, কমিটির নিজের পিঠ বাঁচানোর জন্য লেখায় রাখে কারে দিয়ে, তবে এই সব মানুষগুলোর কষ্ট দিছে কেন? এখন তো বুঝলা না কিছু, কেমতি দিন ধরা কথা যে একটা মানুষকে ডাইকে কষ্ট দিছে কেন? আর যে হয়েছে 1 নম্বর তারে বানিয়েছ 5 নম্বর, আর যে হয়েছে 5 নম্বর তারে বানিয়েছ। তো সব দুর্নীতির পিছনে মিথ্যা। অর্থাৎ বিশ্বের মধ্যে শান্তি আসতে হলে সিদ্ধান্ত নিতে হবে কি সত্য, সব জায়গায় সত্য। এই জন্য আমি বলি যে এই মুহূর্তে বিশ্বের ভিতরে আলেমের অভাব নাই, মুক্তির অভাব নাই, মহাদ্দেশের অভাব নাই, হাজি গাজির অভাব নাই, অভাব হল মানুষের। মানুষ থাকবে নীতিবান, সে সব জায়গায় নীতি, মসজিদের মধ্যেও নীতি, মসজিদের বাহিরেও নীতি। নীতির বাহিরে গেলেই তো জানোয়ার হয়ে গেল, আর জানোয়ার হয়ে জানোয়ার থাকে না। আল্লাহ বলেন বালহুম আদল, জানোয়ার থেকেও নিকৃষ্ট হয়ে যায়। আর নীতিবান হইলে ফেরেশতা হইল, আল্লাহ বলেন ফেরেশতা থাকবা না, কারণ ফেরেশতার ফেরেশতার থাকতে কোন নীতি ফীতি ফলো করতে হয় নাই, তুমি নীতি ফলো করছ তোমার মাকামকে আমি ফেরেশতার থেকে ঊর্ধ্বের করে দিব। অর্থাৎ মানুষ যদি মানুষ হয় ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়, আর এই মানুষ যদি নীতি ছেড়ে দেওয়া অমানুষ হয়ে যায় যে কোনো জায়গায় হইতে পারে, সে জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যায়। কথা কি বুঝতেছে? এই জন্য আমার ভাই দোস্ত 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে, না হইলেও আমার যাইতে হবে ঘটনাক্রমে। আজকে আমি 2 জায়গায় বয়ান রাখি, ইশার পরে 1 জায়গায় না লেখার কারণে 2 জায়গায় বয়ান হয়ে গেছে। এখন 1 জায়গায় যাইতে হবে নদীর উপার, আবার আসতে হবে শনি দাকড়া। এই জন্য আজকে আমি মুসাফাও করবো না, এখন দোয়া করব, দোয়ার পরে বাকি এর উপরে, কারণ শান্তির ব্যাপার তো, এটা কিসের ব্যাপার? শান্তির ব্যাপার। আর মিথ্যা অশান্তি, তো মিথ্যাটা ছেড়ে দিলে ইনশাআল্লাহ আমাদের ঘরে, আমাদের দেহে, আমাদের ফ্যাক্টরিতে, আমাদের ব্যবসা বাণিজ্যে সব জায়গায় কি আসবে? তো এর উপরে আমি আর একজন আলোচনা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? একটু লম্বা হচ্ছে আপনাদের জন্য, কিন্তু আর একজন আলোচনা করব, কারণ আমাদের সমাজে আরো কিছু মিথ্যা আছে যেটা এখনো শোনেন নাই, কিন্তু সেটা মিথ্যা, আর তার থেকেও আপনাকে আমাকে বাঁচতে হবে, ঠিক আছে? দ্রুত ছড়ি পড়িয়ে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সালাতান তুনজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযিলানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিস সাইয়্যাত وتطهرنا بها من جميع السيئات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় মালায় পাক, আয় মাহবুবে পাক, আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন।
আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, নফসে শয়তানের দুঃখ করছি, আল্লাহ আপনি আমাদেরকে মেহরবানি করে মাফ করে দেন, আল্লাহ সামনের জীবনটা যেন আপনার হাবিবের নীতির উপরে রেখে চালাইতে পারি তৌফিক দিয়ে দেন, আয় আল্লাহ সর্ব ধরনের বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন, আল্লাহ যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন, আল্লাহ যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন, আল্লাহ ব্যবসায়ী বেদের ব্যবসার ভিতরে বরকত দিয়ে দেন, আয় আল্লাহ আমাদের পুরো দেশের উপর আপনি শান্তির ফয়সলা করে দেন, আল্লাহ আমরা জানলাম সততার কারণে মানুষের জীবনে শান্তি আছে, আয় আল্লাহ এই সৎ কথা বলার সৎভাবে চলার আমাদের সকলকে আপনি তৌফিক দিয়ে দেন, আল্লাহ মিথ্যার থেকে পরহেজ করে চলতে পারি তৌফিক দিয়ে দেন, আল্লাহ আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আর চিরেতেই অন্ধকার কবরে শুয়ে গেছেন আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আয় আল্লাহ এখানে আপনার বান্দারা আসে দুনিয়ার কোন মকসদ নিয়ে আসে না, আল্লাহ আমরা সকলে আপনাকে পাইতে চাই, আপনার সাথে সম্পর্ক করতে চাই, আমরা জানি আপনাকে পাইলাম সবকিছু পাইলাম, আপনাকে হারাইলাম সর্বহারা হয়ে গেলাম, আল্লাহ আপনি আমাদের জন্য হয়ে যান, আমাদের সকলকে আমাদের ফ্যামিলিকে আল্লাহ আমাদের বিবি বাচ্চা বাল বাচ্চা সকলকে আপনি আপনার বানায় নেন, আপনার বানায় নেন, আমাদেরকে আপনি মাহরুম করেন না মাওলা, আমাদের কাউকেই আপনি মাহরুম করেন না মাওলা, আল্লাহ এই মসজিদকে কবুল করে নেন, আয় আল্লাহ মাশাআল্লাহ, আয় আল্লাহ এই মসজিদে ভালো ভালো নিয়ে কাজ হইতেছে, আয় আল্লাহ যারা এই মসজিদের সাথে জড়িত জান দিয়া মাল দিয়া দোয়া দিয়া পরামর্শ দিয়া আল্লাহ যে যে কোনোভাবে জড়িত আছে সকলকে আপনি কবুল করে নেন, দুনিয়াও দিয়ে দেন আখিরাতও দিয়ে দেন, আল্লাহ সর্ব ধরনের বালা মুসিবত থেকে মসজিদকে মসজিদওয়ালাদেরকে আল্লাহ আপনি হেফাজত ফরমান, পুরোপুরি দিনের উপরে মসজিদকে পরিচালনা করার তৌফিক দিয়ে দেন, সুবহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।